শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
নয়াদিল্লির কারোলবাগে আজ ভোর রাতে একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সাহায্য পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
রয়েছে যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল ও শাটডাউন নিয়ে বিশেষ প্রতিবেদন। তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আলোচকরা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত বরাবর নতুন প্রতিবন্ধকতা নির্মাণের লক্ষ্যে অর্থায়নের ব্যাপারে এবং এই সপ্তাহের শেষের দিকে আরেকবার সরকারি দপ্তরের বন্ধ হয়ে যাওয়া এড়াতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি যে এই সমঝোতা তাঁর কাছে গ্রহণযোগ্য কি না। সোমবার রাতে উভয় দলীয় বিধায়কদের এই গ্রুপটি এই চুক্তিতে পৌঁছান। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই চুক্তিতে রয়েছে সীমান্তে ৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া তৈরির জন্য ১৩,৭৫,০০০ কোটি ডলার অনুমোদনের প্রস্তাব, যা ট্রাম্পের ৫,৭০০ কোটি ডলারের এক তৃতীয়াংশ। এই প্রস্তাবে সীমান্তের প্রবেশপথে প্রযুক্তি উন্নত করার জন্য এবং বেশি করে শুল্ক কর্মকর্তা নিয়োগ ও মানবিক সাহায্য বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প যখন টেক্সাসের এলপ্যাসো সীমান্তে এক রাজনৈতিক সমাবেশে দেয়াল নির্মাণের পক্ষে ভাষণ দিচ্ছিলেন, প্রায় সেই সময় এই সমঝোতায় পৌঁছান উভয় দলের বিধায়করা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট শ্যানন আজ ইরাক সফর করেছেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্পর্কে তাঁর কমান্ডার এবং ইরাকের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য সেখানে এখন যুক্তরাষ্ট্রের ৫,২০০ সৈন্য রয়েছে। ২০১৪ সাল থেকে সেখানকার অভিযানের মূল লক্ষ্য হচ্ছে ইসলামিক স্টেট গোষ্ঠীটিকে পরাস্ত করা। একসময়ে তারা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিমান এলাকায় নিয়ন্ত্রণ করত, তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান অভিযানের সমর্থনে ইরাকি সৈন্যরা তাদের পরাজিত করে। শ্যানহান তাঁর সঙ্গে সফরকারী সংবাদদাতাদের বলেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি কিংবা বিষয়টির পুনরাবৃত্তি করছি, তা হলো আমরা ইরাকি সরকারের আমন্ত্রণে ইরাকে আছি আর আমাদের লক্ষ্য হচ্ছে ইরাকের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আমি তাদের উদ্বেগ সম্পর্কে সরাসরি জানতে চেয়েছিলাম তাদের রাজনৈতিক চলিষ্ণুতা সম্পর্কে এবং এর উপর ভিত্তি করেই পরিকল্পনা গ্রহণ করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকি নেতাদের বিরাগভাজন হয়েছিলেন একথা বলে যে প্রতিবেশী ইরানের প্রতি লক্ষ্য রাখার জন্যই যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরাকে অবস্থান করছে। এ সপ্তাহে ব্রাসেলসে শ্যানহান নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে অংশ নেবেন। ইরাক সফরের আগে তিনি আফগানিস্তানেও গিয়েছিলেন। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
শীতের ভোর ঠান্ডায় জড়সড় দিল্লিতে কারোলবাগের অর্পিত প্যালেস হোটেলের ঘুমন্ত অতিথিদের কেউ বুঝতেই পারেননি আগুন লেগেছে। ভোর ৪:৩০ নাগাদ আগুন লাগে, দেখতে দেখতে ছতলা বাড়িটি ভরে যায় ঘন কালো ধোঁয়ায়। দমকলের ২২টি ইঞ্জিন গিয়ে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ১৭ জন প্রাণ হারিয়েছেন। কেউ হতচকিত অবস্থায় জানালা দিয়ে ঝাঁপ দিয়ে, কেউ ধোঁয়ায় দম বন্ধ হয়ে, ২০ হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে ৫,০০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আরেকজন মন্ত্রী জানিয়েছেন হোটেলের আপৎকালীন কোনো ব্যবস্থাই কাজ করেনি, এমনকি এমার্জেন্সি এক্সিটও বন্ধ ছিল। ঘটনার তদন্ত চলছে। এদিকে কলকাতাতেও আজ সকালে একটি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গতকাল একটি চেয়ার কারখানায় আগুন লাগার পর নিখোঁজ ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের একটি উচ্চ আদালত শিশু আদালতে বিচারাধীন মামলায় আটক, বন্দি, অভিযুক্ত, আসামি বা সাক্ষী শিশুর ছবি, নাম, ঠিকানা এবং পরিচয় প্রকাশের বিরুদ্ধে সকল সংবাদ মাধ্যমকে সতর্ক করে দিয়েছে। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন আরো।
গোপালগঞ্জের শিশু আদালতের একটি রায়ের বিষয়ে গত নভেম্বরে ডেইলি স্টার প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা একটি রিট আবেদনের রায়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এমন সতর্কবার্তা জানিয়ে বলেছে, এ ধরনের খবর প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত খবরে শিশুর নাম ঠিকানা পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এবং খবরে সঠিক শব্দচয়ন না করে ডেইলি স্টার বেআইনি কাজ করেছে বলে উল্লেখ করে আদালত বলেছে, যেহেতু বিষয়টি নতুন তাই কোনো সাজা বা জরিমানা না করে সতর্ক করা হলো যেন ভবিষ্যতে এমনটা আর না ঘটে। ভয়েস অফ আমেরিকার কাছে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী পরিচালক আব্দুস শহীদ বলেন,
সবাইকে মেনে চলা উচিত শিশুদের সাথে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে দেশে যাচ্ছে তাদের কথা চিন্তা করে যুগান্তকারী রায় বলে আমি অন্তত বলে ফেলি।
জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। জানাচ্ছেন আবারও জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানানো ছাড়াও একটি প্রতিবাদ পত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তের প্রধান প্রবেশ ক্ষেত্রে আধুনিক অভ্যর্থনা কেন্দ্র, খাবার পানির ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য অর্থায়ন করবে চীন। কর্মকর্তারা এই চীনা প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল এবং বাণিজ্য বহরের আদান প্রদান সুগম করা এবং সেই সঙ্গে এই দুই দেশের মধ্যকার উত্তেজনা হ্রাস করা বলে জানিয়েছেন। বেইজিং এর সম্পর্কে দুর্দেশের সঙ্গেই অত্যন্ত ভালো এবং এখন সে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সমস্যা সংকুল সম্পর্ককে উন্নত করতে সাহায্য করার লক্ষ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক উদ্যোগ নিতে চায়। সেই সঙ্গে আফগান যুদ্ধ অবসানের লক্ষ্যে তালিবানের সঙ্গে একটি রাজনৈতিক নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য তাদের যৌথভাবে কাজ করতে উৎসাহিত করতে চায়। ইসলামাবাদে চীনা দূতাবাসের উপপ্রধান জাও লিজিয়ান ভয়েস অফ আমেরিকাকে একটি বিস্তারিত সাক্ষাৎকারে বলেছেন, সীমান্তের উন্নয়ন বিষয়ক এই কর্মসূচি হচ্ছে কাবুলের তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। গুজরাটে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এমন অভিযোগ করেন অমিত শাহ। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার গুজরাটে অনুষ্ঠিত বিজেপির সর্বভারতীয় সভাপতি দলের এক কর্মসূচি থেকে এই অভিযোগ তোলেন। তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর ক্রমশই অত্যাচার চালানো হচ্ছে, সেই সঙ্গে বিজেপির যে কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপিকে মিছিলের অনুমতিও দেওয়া হচ্ছে না, হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। এরপরই তিনি তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। তার কথায়, বিজেপিকে যত বাধা দেওয়া হবে পশ্চিমবঙ্গে ততই বিজেপির উত্থান হবে, আর এর ফল নির্বাচনী ময়দানে দেখা যাবে বলে তার আশা। অমিত শাহর বক্তব্য, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 23টি আসনে জিতবে বিজেপি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের পূর্বাঞ্চলে পুলিশ বেশ কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর রাবার বুলেট দিয়ে গুলি করেছে। তারা সেদেশের নেত্রী আউন সান সুচির বাবার একটি ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। ঘোড়ার পিঠে আসীন জেনারেল আউন সানের এই মূর্তিটি এ মাসের গোড়ার দিকে কাহা রাজ্যের রাজধানী লোয়াকাওয়ে উন্মোচন করা হয়। তবে সেখানকার কারিনী জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুরা এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছে। গত বছর এই ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার প্রথম ঘোষণার পর থেকেই সেখানে হাজার হাজার প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর অভিযানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থিত জোট বাহিনী বলছে যে তারা ইসলামিক স্টেট যোদ্ধাদের দখল করা সিরিয়ায় তাদের শেষ শক্ত ঘাঁটির একটি সাবেক মসজিদের উপর বিমান হামলা চালিয়েছে। জোটের বিবৃতিতে বলা হয়েছে যে বাকুস শহরে এই বিমান আক্রমণ সোমবার চালানো হয় এবং এটি করা হয় কুর্দি নেতৃত্বাধীন ইসলামিক স্টেট জোট বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর সমর্থনে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। কেন্দ্রীয় সরকারের কাজকর্ম চালু রেখে সম্ভাব্য শাটডাউন এড়াতে প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা হয়েছে। সর্বদলীয় ওই চুক্তিটির বিস্তারিত গোপন রাখা হলেও জানা গেছে এটি 1.4 বিলিয়ন বা $140 কোটি একটি সমঝোতা চুক্তি, যার সাহায্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 88 কিলোমিটার বেড়া তৈরি সম্ভব হবে। মাইকো সালিভানের রিপোর্ট থেকে তথ্য নিয়ে ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে কথা বলে এখন বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। এই সমঝোতার আওতায় সীমান্তের নির্দিষ্ট কিছু স্থানে প্রযুক্তিগত যন্ত্রপাতি বৃদ্ধি করা হবে, যার মাধ্যমে অভিবাসীদের বৈধতা যাচাই করা সহজ হবে। এছাড়া ওই বরাদ্দের আওতার মধ্যেই কাস্টমস কর্মকর্তা নিয়োগ এবং মানবাধিকার খাতে অর্থ বরাদ্দও করা হবে। গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ $5.7 বিলিয়ন অর্থাৎ $570 কোটি বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি দাবি জানিয়ে আসছিলেন। ওই বরাদ্দ অর্থহীন বলে ডেমোক্রেটিক আইন পরিষদ সদস্যরা তা বর্জন করেছিলেন। ফলে গত বছর শেষ ভাগে এসে কেন্দ্রীয় সরকারের খরচ বরাদ্দ আটকে গিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সময়ের জন্য শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক সাময়িকভাবে বন্ধ অবস্থায় ছিল। পরে সীমান্তে দেয়ালের অর্থ বরাদ্দের সমঝোতা চুক্তির শর্তে 3 সপ্তাহের জন্য অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত শাটডাউন থামিয়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম সাময়িকভাবে চালু করা হয়েছিল। এখন সেই চুক্তিটি হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু কি বা কেমন চুক্তি হলো সে সম্পর্কে বিস্তারিত জানতে না পারলেও ওই সমঝোতা আলোচনায় অংশ নেয়া ডেমোক্রেটিক দলের সেনেটর প্যাট্রিক লিহি কথা বলেছেন এই প্রসঙ্গে। প্যাট্রিক লিহি যেমনটি বলেন,
There's not a single one of us is going to get every single thing we want, but nobody does. But we're going to get what is best for the United States. Senator Shelby and I have always kept our word to each other.
বলছিলেন, আমরা সকলেই যা চাই ঠিক তাই যে পেতে হবে বা পাই এমন নয়, কেউ তা পায় কেউ পায় না। আমরা এমন একটি সমঝোতায় পৌঁছেছি যা আমেরিকার জন্য সর্বোৎকৃষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি তুলেছিলেন এবং যে দাবিতে অনর শাটডাউনের পক্ষে মত দিয়েছিলেন যে দাবির কারণে, সেই দাবি অনুযায়ী কিন্তু চুক্তি হয়নি। যা হয়েছে তিনি সেই চুক্তিতে স্বাক্ষর করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে রিপাবলিকান সেনেটর রিচার্ড শেলবি, যিনি সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির নেতৃত্ব দিয়েছেন, বিশ্বাস করেন এই চুক্তিতে প্রেসিডেন্টের সমর্থন রয়েছে। ওই সমঝোতা আলোচনায় অংশ নেওয়া অপর রিপাবলিকান সেনেটর শেলিমুর ক্যাপিটো, তিনিও আশাবাদী যে এই চুক্তি চূড়ান্ত হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটি মেনে নেবেন। রিপাবলিকান কংগ্রেসম্যান কে গ্রেঞ্জার এ প্রসঙ্গে কথা বলেন,
We all said that we did not want to shut down the government. We want to reach an agreement. We want to do the best, as you said, for the country. And we've worked together at this. And I think everyone...
তিনি বলেন, আমরা সবাই বলছি শাটডাউন আমরা চাই না, আমরা একটি সমঝোতায় আসতে চাই। দেশের জন্য ভালো হয় এমন একটি সমঝোতায় আমরা আসতে চাই। আমরা তার জন্য একসঙ্গে বসে কাজ করেছি এবং আমার ধারণা সবাই বলবেন যা করেছি সেটি ভালোই হয়েছে। তবে মার্ক মিডোসের মতো বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা একে একটি দুর্বল ডিল বলে মনে করছেন। মিডোস বলেছেন, কংগ্রেস ঠিক মতো কাজ করছে না। 3 সপ্তাহ বা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত শাটডাউন তুলে নেয়ার সময়সীমা শেষ হচ্ছে শুক্রবার, অর্থাৎ হোয়াইট হাউস এবং আইন প্রণেতাদের হাতে সময় রয়েছে শুক্রবার পর্যন্ত। তা না হলে আবারও কেন্দ্রীয় সরকারের কাজকর্মের আংশিক সাময়িক অচলাবস্থার সৃষ্টি হতে পারে। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মালভেনি NBC নিউজের রবিবার দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সীমান্ত দেয়ালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পান, তিনি হয়তো তার মতো যে মত রয়েছে সেটি বদলে নিতে পারেন, হয়তো ডেমোক্রেটিক আইন প্রণেতাদের জন্য তা আরও আইনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমাদের সহকর্মী মাইক ও সালিভানের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, একদিকে ওয়াশিংটনে যখন অবৈধ অভিবাসন কমাতে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ এবং শাটডাউন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া চলছে, ঠিক সেই সময়ে সীমান্তে বাড়ছে আশ্রয় প্রার্থনার আবেদনও। সীমান্তে আসা অভিবাসী এবং শরণার্থীদের মধ্যে অনেকেই অপরাধী রয়েছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। এই বিষয়টি এখন এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটি অপরাধ সংগঠনমূলক কর্মকাণ্ড। প্রেসিডেন্ট এই মুহূর্তে এলপাসোর সীমান্তে অবস্থান করছেন এবং সেখানে গিয়ে এক সভায় তিনি হুয়ারেজ এবং এলপাসোর হত্যাকাণ্ডের সংখ্যার মধ্যে তুলনা করতে গিয়ে যেটি বলেছেন তা এমন।
Last year, Juarez had 1,200 murders. El Paso, right next door, a few feet away, had 23 murders. That's not good either. But 23...
প্রেসিডেন্ট তার বক্তব্যে বলছিলেন, এবছর গত বছর ওয়ারেজে 1200 খুন হয়েছে, আর তারই ঠিক পাশের শহর এলপাসোয় মাত্র 23টি খুন হয়েছে। 23টিও ভালো সংখ্যা নয় খুনের ক্ষেত্রে, তবে 1200-এর স্থলে 23 ভাবুন একবার। প্রেসিডেন্ট বলেন, দেয়ালের কারণে এলপাসো সুরক্ষিত। এলপাসোর মেয়র তা অবশ্য মানতে নারাজ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অপরাধীরা উত্তরের দিকে পলায়ন পর, আর এই প্রশাসন আশ্রয় প্রার্থীদেরকে ঠেকিয়ে রাখছে মেক্সিকোয়। তাদের মামলার রায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে, তবে অভিবাসীদের স্রোত অব্যাহত রয়েছে। ওদিকে প্যাসিফিক উপকূলে আশ্রয় প্রার্থী এবং বহিষ্কার আদেশ পাওয়া অভিবাসীদের জন্য মেক্সিকোর তিহুয়ানায় 2 ডজন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। হাইতিয়ান অভিবাসী যারা তাদের দেশের অস্থিরতা, দারিদ্র, সহিংসতার কারণে ভেনিজুয়েলায় পালিয়ে এসেছিল, তাদের জন্য সেই আশ্রয় কেন্দ্র। মেক্সিকো সিটির বিপুল সম্পদ এবং অর্থ ব্যয় হচ্ছে তাদের জন্য। বর্ডার এঞ্জেলস এর কর্মকর্তা হুগো ক্যাস্ট্রো এ প্রসঙ্গে বলেন,
If we combine all the ones in, there are deportees, displaced Mexicans, the Central Americans and Haitians.
বলছিলেন, আমরা যদি বহিষ্কার আদেশ পাওয়া সকলের কথা ধরি, যদি বাস্তুচ্যুত মেক্সিকান, মধ্য আমেরিকান এবং হেশিয়ান আফ্রিকানদের কথাও এখানে আনা যায়, তাহলে বলা যায় তাদের থাকতে দেওয়ার মতো জায়গা দেয়া কঠিন। প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত দেয়াল প্রকল্পের কিছুটা নমুনা দেখা যায় সান্দিয়াগো সীমান্তে। সেখানে 5 মিটার উঁচু বেড়া তৈরি করা হয়েছে, যে বেড়ার মাঝখান দিয়ে এদিক ওদিক দেখা যায়। বর্ডার পেট্রোল এজেন্ট টিকায় মাইকেল সেই বেড়া নিয়ে কথা বলেন।
That is see-through, something that San Diego hasn't had a lot of. So for Border Patrol agents to be actually able to see what is on the south side, what's going on, we were...
মিশেল বলছিলেন, এটি হচ্ছে একটি see-through বেড়া। সান দিয়েগো যে কয়েক জায়গায় এটি আছে, সব জায়গাতে নাই। এর ফলে আমরা এই বর্ডার পেট্রোল এজেন্টরা এদিক ওদিক দুই পাশেই দেখতে পাচ্ছি কি ঘটছে কি হচ্ছে। আমরা একে স্থানীয়ভাবে আরও সতর্ক থাকতে পারার একটি পন্থা বলেও মনে করছি। একদিকে অভিবাসন সমস্যা মেটাতে সীমান্তে দেয়াল তোলার অর্থ বরাদ্দ এবং শাটডাউন নিয়ে ওয়াশিংটনের রিপাবলিকান ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা আলোচনা, আর অপরদিকে সীমান্তে বিশেষ করে তিহুয়ানা এবং মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীরা অপেক্ষা করছেন অনেক আশা নিয়ে যে এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের শাটডাউনের যে 15 তারিখ পর্যন্ত, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দেয়া রয়েছে, এর ভেতরে সমঝোতা আলোচনার কথা ছিল এবং একটি আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে $1.4 বিলিয়ন, তো এটা প্রেসিডেন্ট ট্রাম্প মানবেন কি মানবেন না তার উপরে নির্ভর করছে ভবিষ্যৎ, আপনার কি মনে হয় দেয়াল তোলা এবং শাটডাউন এর ভবিষ্যৎ কি?
দেখেন, দেয়াল তোলা তো এটা এমন একটা ইস্যু হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে ইস্যুটা 2020 ইলেকশন পর্যন্ত এই ইস্যুটা স্থায়ী থাকবে। কাজেই মানে যেটা লজিক্যাল দিক থেকে মনে হয় যে সবাই সমঝোতা চায়, কিন্তু পলিটিক্যাল দিক থেকে আসলে মানে ট্রাম্প প্রেসিডেন্সি অতটা সমঝোতা চায়ও না, কারণ এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই ইস্যুটাই 2020-তে তাদের লাইফ লাইন, তাদের এই অর্থে সমঝোতা মানে প্রেসিডেন্ট ট্রাম্প এটা অ্যাকসেপ্ট করবেন কিনা এটা আমি একদম নিশ্চিত নই। তবে এটাও হতে পারে, যেহেতু একটা কম্প্রোমাইজ ডেমোক্রাটরা বলছে, এটাকে একটা বিজয় হিসেবে উনি যদি চিহ্নিত করতে পারেন তাহলে হয়তো উনি এটাকে মানে এটাকে মেনে নেবেন। তবে গভর্নমেন্ট শাটডাউন তো সবার জন্য, অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর, এবং লাস্ট শাটডাউনে দেখা গেছে যে সবাই বা বেশিরভাগ মানুষ, মেজরিটি, ট্রাম্প প্রেসিডেন্সিকে দায়ী করছেন। কাজে এই অর্থে এটাকে একটা বিজয় চিহ্নিত করে হয়তো এটাকে মেনে নেবে, কিন্তু দেয়াল তোলার ব্যাপারটা এটা অ্যাটলিস্ট 2020 পর্যন্ত মানে একটা স্থায়ী ইস্যু হয়ে আমাদের পলিটিক্সে থেকে যায়।
জি, অসংখ্য ধন্যবাদ।
শুনছিলেন ডক্টর মেহনাজ মোমেন, টেক্সাস A&M ইউনিভার্সিটির শিক্ষক। তার বিশ্লেষণ শাটডাউন এবং সীমান্ত দেয়াল তোলার ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে তার কথা তিনি জানালেন, এবং আমরা আশা করছি এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুত আন্তর্জাতিক সাহায্য পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন তা জানতে রোহিঙ্গা সংকট বিষয়ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সিআর আবরারের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সাহায্য 2019 সালের জন্য পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা বলছেন, যতই দিন যাচ্ছে সাহায্য সহযোগিতার হার ততই কমছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনও সাংবাদিকদের কাছে এমন কথাই বলেছেন।
অনেকগুলো দেশ আমাদের অঙ্গীকার করেছে যে সাহায্য দিবে, এদের রক্ষণাবেক্ষণের সাহায্য, এদের সেবা দানের সাহায্য, সেই মতো সাহায্য আসছে।
কর্মকর্তারা জানিয়েছেন, 2018 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিশ্রুত সাহায্যের 70% পাওয়া গিয়েছিল, অথচ এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই হার কোনো ক্রমেই 40% বেশি হবে না। এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার লক্ষ্যে 2019 সালের জন্য $4.7 মিলিয়ন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। FAO 1,10,000 রোহিঙ্গাকে খাদ্য সহায়তা প্রদানের কথা জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিকভাবে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR 2018 সালে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় প্রতিশ্রুত $301 মিলিয়ন মধ্যে 69% অর্থই হাতে পেয়েছিল, অথচ সংস্থাটি 2019 সালের জন্য $307 মিলিয়ন সাহায্যের জন্য যে আবেদন জানিয়েছিল এই জানুয়ারি পর্যন্ত তার মাত্র 2% অর্থ হাতে পাওয়া গেছে। এমনই এক বাস্তবতায় জাতিসংঘ এই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় দাতা দেশ এবং সংস্থাগুলোর কাছে সাহায্য প্রাপ্তির লক্ষ্যে দাতাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি আদায়ের জন্য বৈঠক করবে বলে কর্মসূচি স্থির রয়েছে। জাতিসংঘ এবং বাংলাদেশ যৌথভাবে 2019 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবেলায় $920 মিলিয়ন সাহায্যের আবেদন জানাবে। 2018 সালে সাহায্যের আবেদন জানানো হয়েছিল $951 মিলিয়ন, প্রতিশ্রুতির 70% অর্থ পাওয়াও গেছে। সাহায্যপ্রাপ্তির বাস্তবতাই এবছরে সাহায্যের আবেদনের অঙ্ক কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। কেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা কমছে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সিআর আবরার।
সবসময় আমরা দেখেছি যে যখন কোনো সংকট সংকটের কাছাকাছি সময় আমরা একটা আন্তর্জাতিক সহমর্মিতা বলেন যে সবাই একটা দায়িত্ববোধ অনুভব করে যে এদের জন্য আমাদের কিছু করা দরকার, এবং সেই প্রেক্ষিতে সাহায্যের একটা পরিমাণের মাত্রা তুলনামূলকভাবে সেই সময়টাতে একটা ভালো একটা অবস্থায় থাকে। কিন্তু যখন সংকটটা আস্তে আস্তে সংকট থাকা সত্ত্বেও ঘটনা থেকে যখন দূরে যেতে থাকে তখনই কিন্তু এর যে লম্বা চড়ার সময় যদি হয় তাহলে এই প্রবণতাটা, এই সাহায্যের প্রবণতাটা কমে আসে। ইন আদার ওয়ার্ডস, মানুষের যে একটা সহমর্মিতার অনুভব সেটার তাগিদটা কমে আসে এবং নিজের যেখানে করণীয় একটা ভূমিকা আছে সেটা কমে আসে এবং রাষ্ট্রসমূহেরও তাই দাঁড়ায়। যে এই পরিপ্রেক্ষিতে গত বছর আমরা যতটুকু জানি প্রায় 70% মতো যে চাহিদা সেটা পূরণ করা হয়েছিল, এবছরের মাত্রা কমে আসার একটা সংখ্যা অনেকেই এটা প্রকাশ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই এটাকে যেন এবং এটা অঙ্গাঙ্গী ভাবে এর সঙ্গে জড়িত হচ্ছে মিডিয়া অ্যাটেনশন, এবং মিডিয়ার হচ্ছে কিন্তু যতটুকু হওয়া প্রয়োজন বোধ হয় ততটুকু সেটা হচ্ছে না, এবং আন্তর্জাতিক ভাবে যে জিনিসটা ঝুলে পড়েছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বার্মাকে দায়বদ্ধ করা এবং সেখানে একটা অবস্থা সৃষ্টি করা যাতে মর্যাদার সাথে এরা ফিরে যেতে পারেন তারও খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। সবকিছু পুরো প্রেক্ষিতেই আমাদের পুনর্বিবেচনার একটা সময় এসছে যার মাধ্যমে কিভাবে এদেরকে সাস্টেইন করা যায় সেই বিকল্প চিন্তাগুলো বোধহয় করার সময় এসছে।
ডক্টর সিআর আবরার মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন যতই বিলম্বিত হবে ততই এই সংকট জটিল হতে থাকবে। সাথে সাথে আন্তর্জাতিক সহায়তাও কমে যেতে পারে, বাস্তবতা তারই ইঙ্গিত দিচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের 54তম বিশ্ব ইজতেমা, আর বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি। আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাবলিগ জামায়াতের 54তম বিশ্ব ইজতেমা। 160 একর বিশাল ময়দানে দিন রাত ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। চলছে পুরোদমে ইজতেমা স্থলের যাবতীয় প্রস্তুতি, বিদেশি মেহমানদের জন্য রাখা হয়েছে সুব্যবস্থা।
আমরা এখানে আসছি স্বেচ্ছায় কাজ করার জন্য, দিনের জন্য, অর্থাৎ মানুষের হৃদায়তের জন্য। এখান থেকে পুরো বিশ্ব থেকে মুসলিমরা আসবে
নিজের ইচ্ছে। আমার বাড়ি কাপাসিয়া, গাজীপুর। আমি কাপাসিয়া থেকে আসছি শুধু আল্লাহর খুশি করার জন্য, ওই ময়দানে কাজ করার জন্য।
নারায়ণগঞ্জ থেকে আমরা প্রায় আজকে 100 মতো জন আসছি, যাতে ময়দানে কাজ এরকমভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
আমরা এখানে আসার উদ্দেশ্য একমাত্র হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সান্নিধ্যের জন্য।
সারা বাংলাদেশের উলামা একরাম এবং তালেবে ইলম সহ আমাদের জিম্মাদার সাথী সবাই মিলাই প্রায় 20-30 হাজার লোক এখন কাজ করতেছে।
এবারে প্রথম একটানা 4 দিনে দুপক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে।
আগে 2টা ইজতেমা হইতো, মাঝখানে 4 দিন গ্যাপ থাকতো। তো এই বছর বিভিন্ন সমস্যার কারণে গভর্নমেন্ট 4 দিন ইজতেমা দিছে, 2 দিন আমাদের, 2 দিন ওদের। আমাদের বলতে ওলামা হযরতদের মাথায়তে মাওলানা জুবায়ের সাহেব হুজুরের নেতৃত্বে, যে আলেমদের নেতৃত্বে যে তবলিগ, মূল ধারার যে তবলিগ, সেই তবলিগ জামাতের ইজতেমা হলো 15-16।
এটা হলো 54তম ইজতেমা, সারা বিশ্ব ইজতেমা। এখন সারা বিশ্ব থেকে লোক আসে, তো এইবারও সেই ইজতেমা হবে। আমাদের শনিবারে আখেরি মোনাজাত হবে।
এবারে একবার এই জন্য হচ্ছে যে কিছু আমাদের এর মধ্যে কিছু সাথীরা বিশৃঙ্খলা বা বিভিন্নভাবে সমস্যা করছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা দায়িত্ব নিয়ে যে ওলামা একরামের সঙ্গে যারা আছেন, মাওলানা জুবায়ের সাহেবের সঙ্গে হয়ে, ওনারা এই যে প্রথম পর্বেই যে শুক্র শনি হয়ে যাবে, শনিবারে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা ভারতের পক্ষীয় থেকে তারা এ করছেন, ওনাদের রবি সোম 2 দিন হবে আর কি।
সারা বাংলাদেশ থেকে আসা তাবলিগের মুসল্লিরা স্বেচ্ছাশ্রম দিচ্ছে। তবে ধর্ম প্রতিমন্ত্রী এবারের ইজতেমা বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে বলেন,
এবার ইজতেমাটা দেরি হয়ে গেল। আপনি যদি একটু আগের কথা চিন্তা করেন, মানে কিছুদিন আগে ইজতেমার দুই পক্ষের মধ্যে এমন ধরনের গোলমাল, গোলযোগ, মারামারি এবং মানুষ মৃত্যু বরণ করেছে, তো সেক্ষেত্রে দুই পক্ষের ভুল বোঝাবুঝিটা থামানোর কেউ চেষ্টা করে নাই।
এবারে প্রথম পরপর টানা 4 দিন দুপক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে করে ইজতেমায় আসা যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা সে সম্পর্কে মন্ত্রী বলেন,
এইটা চলে যাওয়ার যে কথাটা, এটা সকলের মধ্যে প্রশ্নটা আসতেছে, আমাদের মধ্যেও আছে। আমরা দুই মহতারাম হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করছি, যে কোনো মূল্যে প্রথম 2 দিন যাদের করার পরে আপনারা মোনাজাত করে দিবেন, কিন্তু আর পরে একটা নির্দিষ্ট মানে রাত আছে, এর ফজরের আগে সমস্ত লোককে এখান থেকে অবশ্যই চলে যেতে হবে। যদি কোনো লোক যাইতে ব্যর্থ হন, আমরা কিন্তু আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।
ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় 8টি অস্থায়ী ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় থাকবে আইন প্রয়োগকারী সংস্থা।
এবারে বিশ্ব ইজতেমাটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের প্রায় 300-এর অধিক র‍্যাব সদস্য এই মাঠে উপস্থিত থাকবে। এছাড়াও র‍্যাবের পাশাপাশি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এখানে উপস্থিত থাকবে।
আগামী 15 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আর আখেরি মোনাজাত হবে 16 ফেব্রুয়ারি। তারই প্রস্তুতি প্রায় শেষের দিকে। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। আজ থেকে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এ নিয়ে কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এবং মধ্য শিক্ষা পর্ষদের স্কুলগুলোর 10 লক্ষেরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই প্রথম তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসছেন। স্বভাবতেই তাদের মনে কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা। পরীক্ষার দিনগুলো তারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে, সেজন্যে সরকার প্রতি বছরই কিছু ব্যবস্থা নেয়। কলকাতায় টেলিফোনের অপর প্রান্তে এখন আছেন সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর দা, এই যে 10 লক্ষেরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী, এবং আমি দেখছিলাম যে এই ছাত্রছাত্রী 10 লক্ষেরও বেশি সংখ্যক, তার মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কিছুটা বেশি, 6 লক্ষের মতো মেয়ে এবং 4.5 লক্ষের মতো বোধহয় ছেলে। তো এই বিশাল পরীক্ষার ব্যবস্থা করা তো সহজ কাজ নয়, এর প্রস্তুতি নেওয়া হয় কিভাবে?
আসলে এটা তো প্রত্যেক বছরের একটা ব্যাপার, কাজে একটা এটা একটা চলে আসছে, যাকে বলে যে ধারে কাটে বা ভারে কাটে, এটা ভারে কাটছে, এটা মানে বহুদিন ধরে চলে আসছে। মধ্য শিক্ষা পর্ষদ বলে একটা সংগঠন, যাদের যারা সরকারের থেকে ঠিক করে দেওয়া হয়, তারাই এই পরীক্ষার ব্যবস্থা করে। এবং এটা তো শুধু কলকাতায় নয়, সারা জেলায়, জেলাগুলোতে, তারপরে মফস্বল শহরগুলোতে, সব জায়গাতেই এই পরীক্ষা হয় স্কুলগুলোতে। এবং সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিকে, কারণ মাধ্যমিকটা হচ্ছে 10 কাল ক্লাস যেটা ছাড়িয়ে যেটা পরীক্ষা সেটা, তারপরে আছে উচ্চ মাধ্যমিক যেটা 8-15 দিন পরে শুরু হবে, এবং সেই সঙ্গে আরো আছে আইএসসি, আইপিএসসি, সিবিএসসি ইত্যাদি পরীক্ষা। তো সব মিলিয়ে এখন এই পরীক্ষা চলবে। পরীক্ষার যে ব্যবস্থা করা হয়, যেটা মধ্যশিক্ষা পর্ষদ যেটা করে, সেটা তো হচ্ছে পরীক্ষার ব্যবস্থা, যে কতজন পরীক্ষার্থী হয়েছে সেই অনুযায়ী পরীক্ষার জায়গা ঠিক করা, কোন স্কুলে পরীক্ষা হবে, তাদের কিভাবে পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে, সেই প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এবারে এই সমস্ত অনেক কিছু সঙ্গে সঙ্গে সরকার স্পেশাল বাস চালায়, তারপরে নানান জায়গায় ট্রাম, স্পেশাল ট্রাম চালায় ওই পরীক্ষার সময়টা, যখন পরীক্ষার্থীরা যায় স্কুলে যায় বা আসে সেই সময়টাতে কিছু বিশেষ ব্যবস্থা নেয়। এইভাবেই আর কি মোটামুটি ভাবে চলে আসছে। এটা আরো ডিটেলে বলা যায়, সেটা যদি সময় থাকে তাহলে পরে আরেকটু ডিটেলে বলবো যে কিভাবে পরীক্ষাটা হয়।
নিশ্চয়ই, আপনি যেমনটি উল্লেখ করলেন যে পরীক্ষার প্রশ্নপত্র যেন ফাঁস না হয় সেটার জন্য বিশেষভাবে যত্ন নেওয়া হয়, সিল করা থাকে পরীক্ষার প্রশ্নপত্রের যে এনভেলপের ভেতরে সিল করা থাকে সেটা, এই বছর বোধহয় বলা হচ্ছে যে এই সিলটি পরীক্ষার্থীদের সামনে ইনভিজিলেটর বা শিক্ষক তিনি খুলবেন।
আসলে তো মানে এটাও বলে দিয়েছে কিভাবে করা হবে, যে পরীক্ষা ক্ষেত্রে কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছে যাবে 10:30 যাতে তার চেয়ে বেশি দেরি না হয়, তার চেয়ে দেরি হলে কিন্তু তখন চিন্তা হয়, 10:30 প্রশ্নপত্র পৌঁছবে। তারপরে সমস্ত ঘরে যেসব জায়গায় পরীক্ষার্থীরা বসেছে সেইখানে প্রশ্নপত্র বিলি করা হবে, এই খোলা হবে 11:40 পরীক্ষার্থীদের সামনে।
আচ্ছা,
এবং যে ইনভিজিলেটর থাকবেন তিনি খুলবেন পরীক্ষার্থীদের সামনে, পরীক্ষার্থীরা দেখবেন যে সিল ভেঙে প্রশ্নপত্র খোলা হলো, এরপর বিলি করা হবে। বিলি করার পর 12:00 পরীক্ষা শুরু হবে, তারপর প্রতিটি প্যাকেটে 10 করে প্রশ্নপত্র থাকবে, ইত্যাদি নানান রকম সব ব্যবস্থা করেছে। যেমন আরেকটাও ব্যবস্থা করেছে যে কোনো পরীক্ষার্থী কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, পরীক্ষার্থীরা তো বটেই, এমনকি কোনো শিক্ষকও নিয়ে যেতে পারবেন না, মানে যারা ইনভিজিলেটর নজর রাখবেন যারা, তারাও কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। এই দুর্নীতি, টোকাটুকি এবং আরো অনেক কিছু গন্ডগোল হয়, সেগুলো রোখার জন্যই এই ব্যবস্থা। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষকদের সমস্ত মোবাইল যারা নিয়ে যাবেন তাদের কিন্তু প্রধান শিক্ষকের ঘরে ওটা জমা রাখতে হবে, এবং সেই তালাচাবি দিয়ে প্রধান শিক্ষক সেই চাবিটা তার কাছে রেখে দেবেন। সুতরাং এইগুলো সব মোটামুটি ভাবে একটা ফুল প্রুফ করার চেষ্টা হচ্ছে। যেমন পরীক্ষার্থীরা কেউ অ্যানালগ ছাড়া মানে ডিজিটাল নিতে পারবে না, ঘড়ি
বা হাত ঘড়ি,
হ্যাঁ ঘড়ি, শুধুমাত্র হাত ঘড়ি, অ্যানালগ ঘড়ি চলবে, ডিজিটাল ঘড়ি চলবে না। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি কেউ টেবিলের উপর লিখতে অসুবিধা হচ্ছে, একটা বোর্ডের উপর লিখতে চায়, সেই বোর্ডটা হতে হবে স্বচ্ছ, মানে এমন বোর্ড হবে না যাতে তার ভেতরে কোনো কিছু মানে নোট টোট কিছু লুকিয়ে রাখা যায়। এই ধরনের নানান রকম ব্যবস্থা এবারে আরো বেশি করে নেওয়া হচ্ছে, সুতরাং এটা আমার তো মনে হয় যে কিছুটা ফুলপ্রুফ, তা সত্ত্বেও কোথাও থেকে শোনা গিয়েছে যে একটা জায়গায় পরীক্ষাপত্র ফাঁস হয়ে গেছে, সেটা অবশ্য মন্ত্রী শিক্ষা পর্ষদ কিছু সেই ব্যাপারে বলেননি।
বাংলাদেশেও
সেটা খুব একটা
বাংলাদেশেও স্কুলে যে পরীক্ষাটি হয় এরকম ক্লাস টেন এর পরে যে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন বা মাধ্যমিক পরীক্ষা যেটি হয় বাংলাদেশে, সেখানেও প্রশ্নপত্র ফাঁস একটা বিশাল ইস্যু। গত কয়েক বছর ধরে শিক্ষা দপ্তর তীব্র সমালোচনার মুখে পড়েছিল, সরকারের শিক্ষা দপ্তর, যে কেন প্রতি বছর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, প্রশ্নপত্রের সেট এ, সেট এ, সেট ক, সেট খ, নানান রকম সেট, এবং যে কোনো একটা সেট হয়তো দেয়া হতে পারে আগে থেকে, সেটা বলা হচ্ছে না, নানান রকম ব্যবস্থা।
এটা এটা এখানেও তাই হচ্ছে আসান, এটা আমাদের, এটা আমাদের এই পুরো উপমহাদেশের একটা মানে যাকে বলবো অভিশাপ। কারণ হচ্ছে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণটা কি, এত বেশি প্রতিযোগিতা বেড়ে গেছে, এতজন ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে, শুধুমাত্র মাধ্যমিকটা তো একটা প্রথম স্তর, তারপরে উচ্চ মাধ্যমিক আছে, তারপরে বিএ পরীক্ষা আছে, স্নাতক পরীক্ষা, স্নাতকোত্তর পরীক্ষা ইত্যাদি সবকিছুই, তারপরে চাকরি। এবার চাকরির ক্ষেত্র তো ভীষণ সীমিত, সুতরাং যে ভালো করবে তার কাছে চাকরিটা আসবে, যে করতে পারবে না সে সার্ভাইভাল অফ দ্য ফিটনেস। এবং সেটা এই কারণেই আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকাল ছেলে মেয়েদের কাছে, যে তারা প্রত্যেকে একটু ভালো থাকার, ভালো তারা কেন ইন্টারনেট তাদের হাতের কাছে, ভালো থাকার সুযোগ তারা দেখতে পাচ্ছে যে কোথায় কেমন করে ভালো থাকা যায়, সুতরাং তাদেরও উচ্চাশাটা বেড়ে যাচ্ছে। এই উচ্চাকাঙ্ক্ষাটা বাড়ছে বলে এই নকলের প্রবৃত্তিটাও বাড়ছে। আগেও ছিল, মানে চিরকাল ছিল নকলের ব্যাপারটা, কিন্তু তখন একটু জিজ্ঞেস করতো একটু, এখন যে সাইন্টিফিক ভাবে যে নকল করার একটা প্রবণতা দেখা দিয়েছে তার কারণ কিন্তু ওই মরিয়া ভাবটা থেকেই।
আচ্ছা দীপঙ্কর দা, পরীক্ষার্থীর সংখ্যা তো গত বছর যা ছিল সেই তুলনায় কি এই বছর বেড়েছে?
না, আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা অন্তত পরীক্ষার্থীর সংখ্যা বছর বছর দেখা যাচ্ছে কমছে। যেমন আমি একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি যে 2016 সালে, 2016 সালে ছিল মাধ্যমিকের পরীক্ষা ছিল, 2016 তুলনায় 2017 সালে, মানে গত বছর 2017 সালে ছিল 82,000 পরীক্ষার্থী কম ছিল, আর এবারে তারপরে তার চেয়ে আরো 18,000 পরীক্ষার্থী কম হয়েছে। সুতরাং এই যে কমছে এটার কারণটা কি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে আসলে কমছে কারণ জন্মহার কমছে তো সেই জন্য, কিন্তু সেটাও যে ঠিক তা নয়। আসলে অনেকেই, এবং আরেকটা ব্যাপারও আছে সেটা তুমি যেমন প্রথমে বললে যে মেয়েদের সংখ্যা বাড়ছে, মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যার তুলনায়, সেটা কিন্তু প্রত্যেক বছরই এখন হচ্ছে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে যারা তাদের মধ্যেও মেয়েদের সংখ্যা অনেক সময় বেশি হচ্ছে। এটার একটা কারণ দেখা যাচ্ছে যে বিশেষত শহরাঞ্চলে মেয়েদের পড়াশোনার দিকে ঝোঁকটা বেড়েছে এবং ছেলেদের অনেককেই অল্প বয়সী কাজে ঢুকে পড়তে হচ্ছে, সংসারের চাপে, বাড়ির চাপে ইত্যাদি। সুতরাং সেখানে মেয়েদের পরীক্ষার্থী সংখ্যা বাড়া এটা খুব আশ্চর্যের কিছু নয় বলেই আমার মনে হয়।
নিশ্চয়ই দীপঙ্কর দা, আমাদের হাতে আর এক মিনিট সময় আছে, তো মাদ্রাসা পরীক্ষাও তো একই সাথে শুরু হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা পরীক্ষা একই সঙ্গে আজই শুরু হয়েছে, সেটা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এবং এটা চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মাদ্রাসার পরীক্ষার্থী অবশ্য সংখ্যা অনেক কম এবং কলকাতায় তো আরো কম, জেলা শহরগুলোতে বরং বেশি, 70,000-এর মতন পরীক্ষা দিচ্ছে মাদ্রাসায়, সুতরাং সেটা মানে অতটা চাপ সৃষ্টি করে না। আর বিশেষ তো কলকাতায় তো স্কুলের সংখ্যা অনেক বেশি, সুতরাং কলকাতার উপর চাপটাও অনেক বেশি পড়ে। এই মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকটাই কিন্তু স্কুল কলকাতায়, যেহেতু স্কুলের সংখ্যা বেশি সেই জন্য পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। মাদ্রাসার পরীক্ষার্থীরা তারা জেলা শহরে ছড়িয়েছে দিয়ে রয়েছেন এবং তাদের কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না, কারণ 70,000-টা মোটামুটি ম্যানেজেবল একটা সংখ্যা আর কি।
ধন্যবাদ দীপঙ্কর দা, আজকে অনেকদিন পর এই মাধ্যমিক পরীক্ষার কথা আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে পড়ছে যে আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখন সেই পরীক্ষার পরেও অনেক মাস অনেক বছর পর্যন্ত স্বপ্নের ভেতর দেখতাম যে প্রশ্নপত্র এসেছে কিন্তু কোনো প্রশ্ন কমন পড়েনি, সেই স্মৃতি মনে পড়ছে। এখনো মাঝে মধ্যে সেই দুঃস্বপ্ন ফেরত আসে।
তোমার সঙ্গে আমিও বোধহয় ওই একই স্বপ্ন দেখেছি, যদিও তোমার আমার অনেক মানে ভৌগোলিক এবং বয়সের তফাৎ অনেক, কিন্তু এই স্বপ্ন বোধহয় সবাইকেই তারা করে। খুবই ভালো বলেছো, এটাই ওই জন্য বললাম না, এটা প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা যে কোনো স্কুল ছাত্রছাত্রীর জন্য, সুতরাং এটার তো একটা আলাদা রকম তাৎপর্য থাকবেই।
অনেক ধন্যবাদ দীপঙ্কর দা, ভালো থাকবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জাতিসংঘ মাইন অ্যাকশন সার্ভিসের মতে মসুলকে স্থল মাইন ও অন্যান্য বিস্ফোরক সামগ্রী থেকে পরিপূর্ণ মুক্ত করতে 10 বছরেরও অধিক সময় লাগতে পারে। জিনিভা থেকে লিসা শ্লাইনের প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসানের কাছে।
ইরাকি সেনাদের ইসলামিক স্টেট জঙ্গিদের কবল থেকে মসুল পুনরুদ্ধারে প্রায় 1 বছর সময় লেগেছে, তবে রেখে গেছে সেখানে ভয়াবহ মৃত্যু আর ধ্বংসযজ্ঞের করুণ এক স্বাক্ষর। লড়াই সংঘাতে চলাকালে প্রায় 8 লক্ষ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, তবে বেশিরভাগই এখন ঘরে ফিরে আসতে চাইছেন। জাতিসংঘ মাইন অ্যাকশন সার্ভিসের কর্মকর্তারা জানান পুরনো মসুল শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই তারা সহসাই সেখানে ফিরতে পারছেন না। তারা জানান সেখানে এখন ভবনের কোনো অস্তিত্ব নেই এবং মসুল শহরটি প্রচণ্ডভাবে স্থলমাইন এবং বিস্ফোরক সামগ্রী দিয়ে এখন পরিবেষ্টিত এবং কলুষিত। ইরাকে মাইন অ্যাকশন কর্মসূচির প্রধান ফের লোড হ্যামার ভয়েস অব আমেরিকাকে জানান ঘরে এসব লোকজনদের নিরাপদে ফিরে আসবার আগে এসব বিস্ফোরক দ্রব্যাদি অবশ্যই অপসারিত করতে হবে। তিনি জানান এসব অবিস্ফোরিত বোমা, বুবি ট্র্যাপ এবং অন্যান্য বিস্ফোরক সামগ্রী বিশেষ করে মারাত্মকভাবে বিপদজনক হতে পারে।
People are getting injured, yes, but there is also more of a tendency that people are actually getting killed by those devices rather than injured because of the explosive weight and the fact that many of them are also within a container that is made from metal, creating fragmentation.
বাস্তবে কি জনগণ আহত হচ্ছেন, তবে আরো একটি প্রবণতা লক্ষ্য করা গেছে, আর তা হলো বিস্ফোরক দ্রব্যাদির ওজনের কারণে আহত হবার চাইতে জনগণ নিহত হচ্ছেন বেশি। এছাড়াও ভারী মেটালে তৈরি কন্টেইনার টুকরো টুকরো হয়ে এর সংস্পর্শে অনেকেরই মৃত্যু ঘটছে। মাইন অ্যাকশন কর্মসূচি 2017 সালের বসন্তে তাদের অপসারণ কর্মসূচি শুরু করে, তার শুরু করা হয়েছিল মসুল লড়াই শেষ হওয়ার পর। মিস্টার লর্ডহ্যামার জানান তারপর লড়াইয়ের অবশিষ্টাংশ 70,60,000 টন বিস্ফোরক সামগ্রী অপসারণ করা হয়েছে। তিনি জানান গত বছর 2,000 ঘরে নির্মিত বিস্ফোরক সরঞ্জাম সহ 17,000 বিস্ফোরক সামগ্রী অপসারণ করা সম্ভব হয়েছে।
This also included 782 suicide belts. Many of them actually fitted on fallen ISIS fighters in debris, in rubble. Gruesome work for operators who are doing this. Very, very difficult physical and psychological conditions for them.
এসব দ্রব্যাদির মধ্যে 782টি আত্মঘাতী বেল্ট অন্তর্ভুক্ত ছিল। ধ্বংসস্তূপে বেল্ট পরিহিত নিহত বহু আইসিস যোদ্ধাদের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য দৈহিক এবং মনস্তাত্ত্বিকভাবে যা ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। মাইন অ্যাকশন কর্মকর্তারা জানিয়েছেন বহু এলাকায় মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ অত্যন্ত দ্রুতভাবেই এগিয়ে চলেছে, তবে নতুন নতুন বিস্ফোরকের উপস্থিতি অগ্রগতিকে ব্যাহত করে উদ্ধারকর্মীদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। উন্মাস বা জাতিসংঘ মাইন অ্যাকশন সার্ভিস 49,50,000,000 ডলার খরচে 19টি দেশে 146টি প্রকল্প চালু রেখেছে। এর অর্ধেকেরই বেশি খরচ করা হয়েছে ইরাকের সংঘাত পীড়িত এলাকার মাইন অপসারণের জন্য।
বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে বিজিবির সাথে সংঘর্ষে 3 জন গ্রামবাসী নিহত হয়েছে। বগুড়া থেকে প্রতীক কুমারের রিপোর্ট।
মঙ্গলবার বেলা 12:30টার দিকে হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের এক ব্যক্তি গরু বিক্রির জন্য স্থানীয় জাদুরানী বাজারের উদ্দেশ্যে বের হন। ভারত থেকে পাচার করে আনা হয়েছে এমন সন্দেহে বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা গরুটি জব্দ করে, ফলে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সংঘর্ষ হয়। এতে বিজিবির গুলিতে 3 গ্রামবাসী নিহতের কথা বলেছেন পুলিশ ও বিজিবি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির 4 নিহত হয়েছে বলে দাবি করেছেন।
নিহত সংখ্যা মোট এখন আমাদের শুনতে পাচ্ছি আমরা 4 3 মানে
অন্যদিকে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ভয়েস অফ আমেরিকাকে বলেন, ভারতীয় গরু আটক করায় সশস্ত্র চোরাকারবারীরা বিজিবি সদস্যের উপর হামলা করে, ফলে তারা গুলি চালাতে বাধ্য হন।
ওরা আমাদেরকে এত ধারালো অস্ত্র দিয়ে যেভাবে আঘাত করেছে, আমাদের অস্ত্রগুলো টুকরা টুকরা হয়ে যাওয়ার অবস্থা, অস্ত্রের উপর বড় বড় দাগ পড়েছে, আমাদের সদস্যদের হেলমেট ভেঙে দিয়েছে, আমাদের সদস্যদের গায়ে ধারালো অস্ত্রে আঘাত লেগেছে। তারা যদি ওখানে গুলি না করতো তাহলে হয়তো আজকে 5 বিজিবি লাশ হয়ে যেত।
নিহতরা হলেন রুহিয়া গ্রামের নবাব, একই গ্রামের সাদেক মিয়া এবং বহরমপুর গ্রামের জয়নাল। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ই লার্নিং। এ কর্মসূচিতে সহযোগিতা করছে সরকারের A2I প্রোগ্রাম, একে খান ফাউন্ডেশন ও বেসরকারি সংগঠন ইপসা। এর মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্যক্তি ও সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস।
আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ই লার্নিং সেন্টার। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 110 শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। দেশে প্রথমবারের মতো স্থাপিত এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃষ্টি প্রতিবন্ধীরা স্থান করে নিতে পারবে বলে মনে করেন প্রশিক্ষক রাশেদুজ্জামান চৌধুরী।
এই চট্টগ্রামে যারা পড়াশোনা করেন তারা আসলে অত অ্যাডভান্স লেভেলে জানতো না যে আসলে বিশ্বের মধ্যে আমাদের জন্য, আমাদের বলতে আমরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা, অ্যাডভান্স তথ্য প্রযুক্তির মাধ্যমে কতটুকু অ্যাডভান্স লেভেলে যেতে পারছি এবং আমাদের মেইনস্ট্রিম হতে পারছি তারা কিন্তু জানতো না। এখন তারা কিন্তু এই ধরনের এই বিষয়ে তারা কিন্তু ধারণা পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা এই ই লার্নিং সেন্টারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সব ধরনের উপযোগী সফটওয়্যার ও হার্ডওয়্যার, অ্যাক্সেসিবল ডিকশনারি, 200 বেশি ডিজিটাল টকিং বুক, 300 ই বুক, 50 বেশি ব্রেল বই রয়েছে।
অফিস আদালত কিংবা সব ক্ষেত্রেই প্রযুক্তির উপরে নির্ভরশীল। সো এখন আমরা যারা প্রতিবন্ধী আছি তাদেরও তো প্রযুক্তির সাথে সম্পৃক্ত হওয়াটা অত্যন্ত জরুরি।
তথ্য প্রযুক্তির মাধ্যমে সবকিছু এগিয়ে যাচ্ছে, তো সেভাবে আমরাও চাচ্ছি যে সবার সাথে আমরাও যেন এগিয়ে যেতে পারি, ভালো প্রশিক্ষণের মাধ্যমে পুরো কম্পিউটারটা কমপ্লিট করতে পারি। তাহলে হচ্ছে আমরা যদি নিজের পাঠ্যগুলো পড়তে পারি আমাদের জন্য আরও সুবিধা হবে।
শুধু একাডেমিক ক্ষেত্রে কেন, আমাদের আজীবনও এইটা কাজে লাগবে, কারণ আমরা এই কম্পিউটারের মাধ্যমে আমরা একটি কর্মসংস্থান তৈরি করতে পারবো অথবা চাকরি নিতে পারবো সহজেই।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাষ্ট্র সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে মনে করেন দৃষ্টি প্রতিবন্ধীরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
গ্রামে কাজ নেই তাই শহরে ছুটছে খেটে খাওয়া মানুষ, শহরেও কাজ সীমিত, ফলে ঘন্টার পর ঘন্টা বসে থেকে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অধিকাংশ দিনমজুরকে। বাড়ি ফিরে পরিবার পরিজন নিয়ে থাকতে হচ্ছে কষ্ট করে। বগুড়া শহরের নামাজগড় এলাকায় কাজের সন্ধানে আসা শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যাচ্ছে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
প্রতিদিন কাকডাকা ভোরে দূর দূরান্ত থেকে এসব মানুষ কাজের সন্ধানে আসে শহরে। বগুড়া শহরের নামাজগড় মোড়ে এসে জড় হয় তারা। এদের সবাই আসে শ্রম বিক্রি করতে, কিন্তু গ্রামের পাশাপাশি শহরেও কমেছে কাজ, ফলে এই হাটে আসা শ্রমজীবী মানুষের অনেকেই কাজ পায় না, শূন্য হাতে বাড়ি ফিরতে হয় বেলা শেষে।
আমি রাজমিস্ত্রি কাজ করি, প্রতিদিন আমাদের কাজ হয় না। যদি আমাদের এরকম একটা যদি কাজের কোনো একটা ফান্ড তৈরি করে দিত, যে যদি এগুলোর কাজ হতো এরকম সরকারে যদি আমাদের কিছু একটা করে দিত, তাহলে মনে হয় আমাদের দিনপথগুলো ভালো চলতো।
40-50 গাড়ি খরচে যায় সপ্তাহ, মধ্যে হয়তো একদিন হয় 7 নেই,
একদিন হয়তো 3 হয় না,
সংসার চলার না কঠিন হয়ে যায়। আমাদের কিস্তি মিস্তি আছে, ছেলে কাম না হলে আমরা কিছু দিয়ে পারি না।
অপরদিকে বয়স্ক শ্রমিকদের সহজে কেউ কাজে নিতে চায় না, এমন কথাও বললেন এই হাটে আসা বয়স্ক শ্রমিকরা।
আমি টিন এবং কাঠ মিস্ত্রির কাজ করি, এখন বয়স হয়ে গেছে, এখন তো আর ওরকম পারি নাই। হ্যাঁ, এখন সংসারটা খুব কঠিনের উপর নির্ভর করে চলাচ্ছে, খুব কষ্টের উপরে। হ্যাঁ, এখন তো আমরা বৃদ্ধ হয়ে গেছি, লোকজন খরিদ্দার আসে নিতেও চায় না আমাদের বয়সালা লোক। হ্যাঁ, কিছু আমরা কিছু পাইও না কোনো দিক থেকে কোনো উপাদান। তা এখন খুব জীবনটা খুব কষ্টের উপরেই নির্ভর করতেছি আমরা ভাবলাম।
প্রতিদিন বগুড়ার এই বাজারে শ্রম বিক্রির জন্য বিভিন্ন পেশার কয়েকশো মানুষ উপস্থিত হন। ভাগ্যে কাজ জুটলে দিনে 300-400 টাকা মজুরি পান তারা। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর, পরিবেশন করছেন জয়তী দাশগুপ্ত।
যেসব মানুষের বাড়িতে বিড়াল আছে তারা জানেন যে বিড়াল নামের প্রাণীটি কিন্তু খুবই চতুর। অনেক সময় মনে হতে পারে যে বিড়াল আপনার কোনো ব্যাপারেই বিশেষ কোনো আগ্রহ নিচ্ছে না, কিন্তু একটা বিষয় সম্পর্কে অবশ্যই সাবধান হবেন যাতে এই বিড়ালটি আপনাকে কোনোভাবেই বোকা না বানাতে পারে। অর্থাৎ মাথায় রাখবেন আপনার বিড়ালটি কিন্তু সারাক্ষণ আপনাকে পর্যবেক্ষণ করে চলেছে এবং মানুষের বিভিন্ন ধরনের সংকেতগুলিও কিন্তু বোঝার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে কুকুর এবং মানুষের মধ্যে অতি সহজেই অদ্ভুত যোগাযোগ স্থাপন সম্ভব হয়। এই কারণেই K9 সংস্থার এই কুকুরগুলি যে সব মানুষের সাথে কাজ করে তাদের গলার স্বর এবং তাদের চোখের দিকে তাকিয়ে তাদের অভিব্যক্তিগুলি, অর্থাৎ সেই মানুষটি কি বলতে চাইছে, সেটা কিন্তু সহজেই বুঝতে পারে। শুধু তাই নয়, আপনার বাড়িতে পোষা বিড়ালটিও কিন্তু আপনার মনের সব কথা বুঝতে পারে এবং কুকুরের মতো সব কাজই সে করতে পারে। মধ্য ইউরোপে অবস্থিত দেশ হাঙ্গারির রাজধানী বুডাপেস্টে ইওডিভিয়স লরেন বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় Peter Pongras Bolin
generally found that cats are very good in following.
বিড়ালরা মানুষের সংকেত খুব সহজেই বুঝতে পারে। এ নিয়ে গবেষণা করাকালীন গবেষকরা দুটি একই রকম দেখতে বাটিতে কিছু খাবার দিয়ে মাটিতে রেখে দেন এবং তারা লক্ষ্য করেন যে বাটিটার দিকে তারা তাকিয়েছিলেন বিড়ালটি কিন্তু গিয়ে সেই বাটিটা থেকেই খাবারটি খাচ্ছে। এ বিষয়ে মিস্টার পিটার পংগ্রেস আরো বলেন যে
sustained gaze when we don't take off our eyes from the target, or we do a momentary gaze when we just look shortly on the target.
আমরা অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি অথবা খুব অল্প সময়ের জন্য তাকিয়ে আমাদের দৃষ্টি সরিয়ে নিই, অর্থাৎ আমরা যাই করি না কেন আমাদের চোখের দৃষ্টি কি বলছে সেটা কিন্তু বিড়ালেরা খুব ভালোভাবেই বুঝতে পারে। বর্তমানে এই গবেষকদের জিজ্ঞাসা হলো এই যে এই ধরনের আচরণ কি শুধু বিড়াল বা কুকুরের মধ্যেই সীমাবদ্ধ নাকি এটা সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। এ বিষয়ে পিটার আরো বলেন,
cats learn spontaneously that where humans look at it can be important, and this is a very interesting thing, because then you could ask that okay, if it is not innate but the cats learn it, could any other animal learn it?
বিড়ালরা নিজেদের সহজাত বুদ্ধি দিয়ে সহজেই বুঝে নেয় যে যেদিকে মানুষটি তার দৃষ্টি দিয়েছে সেখানেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এবং তাহলে প্রথম প্রশ্নটি যেটি হবে সেটি হলো, এটি যদি তাদের সহজাত স্বভাব না হয় এবং বিড়ালরা যদি এটি আস্তে আস্তে শিখে নিয়ে এই অভ্যেসটি রপ্ত করে থাকে, তাহলে অন্যান্য পশুরা কি এই ধরনের আচরণ খা নিতে সক্ষম? যদিও এটি একমাত্র পরীক্ষা যেটি এযাবৎ কাল অব্দি পশুদের উপরে করা হয়েছে, কিন্তু এটার ফল একেবারেই পরিষ্কার। পশুদের আচার আচরণ নিয়ে গবেষণা করছেন এমন একজন বিশেষজ্ঞ হলেন গিয়ে জুলিয়ানা জুলামিট জেপি। তিনি বলেন, গবেষকরা এও দেখিয়ে দিয়েছেন যে পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বিড়ালকে কিন্তু তারা বেছে নেননি, তারা অনেক বিড়ালের মধ্য থেকে কিছু বিড়াল নিয়ে নিয়ে তাদের গবেষণা চালিয়েছিলেন এবং 70% বিড়ালের আচরণেই কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে মানুষের সংকেত বা আচরণকে বুঝতে পারার এই বিশেষ ক্ষমতা। গবেষকরা আরো বলছেন যে বিড়ালদের এই ধরনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারাও যে কুকুরের মতোই মানুষের সংকেত বুঝতে পারে এটা বুঝতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে, কেননা বিড়ালদের বোঝা খুবই কঠিন কাজ এবং তারা খুবই নিজেদের মতো করে থাকে এবং কোনো মানুষও চায় না যে তাদেরকে খুব একটা উত্তপ্ত করতে।
এতক্ষণ আপনারা শুনলেন আমাদের বিজ্ঞান জগতে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন এনোকের প্রতিবেদনের বঙ্গানুবাদ। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আলোচকরা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত বরাবর নতুন প্রতিবন্ধকতা নির্মাণের লক্ষ্যে অর্থায়নের ব্যাপারে এবং এই সপ্তাহের শেষের দিকে আরেকবার সরকারি দপ্তরের বন্ধ হয়ে যাওয়া এড়াতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি যে এই সমঝোতা তাঁর কাছে গ্রহণযোগ্য কিনা। সোমবার রাতে উভয় দলীয় বিধায়কদের এই গ্রুপটি এই চুক্তিতে পৌঁছন। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই চুক্তিতে রয়েছে সীমান্তে 88 কিলোমিটার দীর্ঘ বেড়া তৈরির জন্য $13,75,000 অনুমোদনের প্রস্তাব, যা ট্রাম্পের $5,700 কোটি এক তৃতীয়াংশ। এই প্রস্তাবে সীমান্তের প্রবেশ পথে প্রযুক্তি উন্নত করার জন্য এবং বেশি করে শুল্ক কর্মকর্তা নিয়োগ ও মানবিক সাহায্য বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট শ্যানাহান আজ ইরাক সফর করেছেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্পর্কে তাঁর কমান্ডার ও ইরাকের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য সেখানে এখন যুক্তরাষ্ট্রের 5,200 সৈন্য রয়েছে। 2014 সাল থেকে সেখানকার অভিযানের মূল লক্ষ্য হচ্ছে ইসলামিক স্টেট গোষ্ঠীটিকে পরাস্ত করা। একসময় তারা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিমান এলাকায় নিয়ন্ত্রণ করত, তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান অভিযানের সমর্থনে ইরাকি সৈন্যরা তাদের পরাজিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকি নেতাদের বিরাগ ভাজন হয়েছিলেন এ কথা বলে যে প্রতিবেশী ইরানের প্রতি লক্ষ্য রাখার জন্যই যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরাকে অবস্থান করছে। উপমহাদেশের সুপরিচিত সঙ্গীতকার ভূপেন হাজারিকার পরিবার জানিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করেছেন তারা। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
অসমের প্রয়াত সঙ্গীত শিল্পীর ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন তারা এই সম্মান গ্রহণ করছেন না। 1926 সালের 8ই সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্ম হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার। তিনি বিভিন্ন ভাষায় গান গেয়ে বিখ্যাত হয়ে ওঠেন। 2011 সালের 5ই নভেম্বর তিনি প্রয়াত হন। সঙ্গীত ও সমাজে অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও দাদা সাহেব ফালকে পুরস্কার পান ভূপেন হাজারিকা। তবে এবার তার অবর্তমানে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ফিরিয়ে দিল তার পরিবার। এর আগে মণিপুরের বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক অ্যারিবাম শ্যাম শর্মাও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করার কথা জানিয়েছিলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তের প্রধান প্রবেশ ক্ষেত্রে আধুনিক অভ্যর্থনা কেন্দ্র, খাবার পানির ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য অর্থায়ন করবে চীন। কর্মকর্তারা এই চীনা প্রকল্পের কর্মকর্তারা বলছেন যে এই চীনা প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল এবং বাণিজ্য বহরের আদান প্রদান সুগম করা এবং সেই সঙ্গে এই দুটি দেশের মধ্যকার উত্তেজনা হ্রাস করা। মিয়ানমারের পূর্বাঞ্চলে পুলিশ বেশ কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর রাবার বুলেট দিয়ে গুলি করেছে। তারা সে দেশের নেত্রী আউন সান সুচির বাবার একটি ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। ঘোড়ার পিঠে আসীন জেনারেল আউন সানের এই মূর্তিটি এই মাসের গোড়ার দিকে কায়া রাজ্যের রাজধানী লোয়াকুয়ে উন্মোচন করা হয়। তবে সেখানকার কারেনি জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুরা এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে এসছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জানা ফেরোজ। আমাদের প্রকৌশলী ছিলেন পিটার হানলি। এবং আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.